বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 আগস্ট, 31 শ্রাবণ এবং ফার্সি 24 মুরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। আফগানিস্তানে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন দখলদারিত্ব দায়ী বলে আফগান বিষয়ক ইরানি প্রতিনিধির বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বিদ্যুৎ খাতে একটি সার্বিক অডিট করার জন্য সরকারের পদক্ষেপ নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট বলেছেন মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পন্থায় দিয়েছে সম্মান ও স্বাধীনতা। বাইতুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনির গুলিতে আহতদের 5 জনই মার্কিন নাগরিক, বসতি স্থাপনকারীদের উপর হামলার ভূয়সী প্রশংসা করেছে হামাস। বাংলাদেশে আজ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দেশের সর্বত্র বঙ্গবন্ধুর সমাধি, প্রতিকৃতি ও মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এবং ভারতে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে দেশের বড় দুই চ্যালেঞ্জের একটি হল পরিবারতন্ত্র, আর অপরটি দুর্নীতি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষে গতকাল ফার্সি 23 মুরদাতকে ইসলামী প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, সেখানেই সম্মান ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। মুসলিম বিশ্বের নানা সমস্যা, বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিরোধই কেবল সমাধান এনে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট রাইসি কাসেম সুলাইমানি ও হুসাইন হামেদানি সহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানিরা সহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী। ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে ইরান ছাড়াও রাশিয়া, আর্মেনিয়া ও বেলারুশের সামরিক বাহিনী অংশ নিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ডিভিশন ইস্পাহান প্রদেশের কাশান শহরে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মুখপাত্র আলী বেলালি বলেছেন, আগামী 28 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। তিনি আরো বলেন, এটি আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার অংশ। 34টি বিভাগে 12টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। নিজেদের বিজ্ঞানীরাই এসব ড্রোন নির্মাণ করছে। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরে গতকাল রোববার একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে যে 8 ব্যক্তি আহত হয়েছেন তাদের মধ্যে 5 জনই মার্কিন নাগরিক। আমেরিকার পররাষ্ট্র দপ্তর গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গতকাল একজন ফিলিস্তিনি সংগ্রামী বাইতুল মুকাদ্দাসের পুরনো শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বহনকারী একটি বাস এবং একটি গাড়িতে হামলা চালায়। এতে 8 ব্যক্তি আহত হয়, যাদের মধ্যে 5 জন মার্কিন নাগরিক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার কয়েক ঘণ্টা পর বন্দুকধারী ফিলিস্তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। নেড প্রাইস জানান, আহত মার্কিন নাগরিকদের সঙ্গে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিজেও আহত মার্কিন নাগরিকদের জন্য সমবেদনা ও সমর্থন প্রকাশ করেন। হামলার পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের নিত্যদিনের অব্যাহত আগ্রাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই হামলা। চলতি বছরের 7 মাসে ইহুদিবাদীদের হামলায় অন্তত 74 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 37টি শিশু রয়েছে। অধিকৃত জেরুজালেম আলকুদ শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উপর ফিলিস্তিনি বন্দুকধারীর হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ওই হামলাকে বিরোচিত আখ্যায়িত করে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রাত্যহিক অপরাধযজ্ঞের বদলা নিতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আহত অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, ফিলিস্তিনির এই বিরোচিত পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে জর্দান নদীর পশ্চিম তীরের আলকুদ শহরকেও প্রতিরোধ ফ্রন্টের আওতায় আনতে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আজ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ফুল দেওয়ার পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। সশস্ত্র বাহিনীর একটি দল এ সময় সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও 75-এর 15 আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবন এলাকা সবার শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর সকাল 7:20 বনানী কবরস্থানে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যগণ গার্ড অব অনার প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজধানীর লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ আগুন নিয়ন্ত্রণে আনার পর এসব মৃতদেহ উদ্ধার হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানীর লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির নিচ থেকে খাবার হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে ছজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ওই কক্ষে বরিশাল হোটেলের কর্মচারীরা মেস করে থাকতেন বলে জানা গেছে। ওই কক্ষে ছজন থাকতেন, রাতে ডিউটি শেষে ওই কক্ষটিতে ঘুমিয়ে পড়েন তারা। আগুন নিয়ন্ত্রণে আনার পর কক্ষে প্রবেশ করে মরদেহ দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুর ১২টার দিকে লালবাগের ৩০ নম্বর দেবিদ্বার ঘাটে কামালবাগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার ২ ঘন্টার পর বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। পুরনো ঢাকার চকবাজারের দেবিদ্বার ঘাট এলাকায় আগুন লাগা পলিথিনের কারখানা সহ আশপাশ এলাকার বহু ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, চকবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে এসে দেখি আশেপাশের বহু ভবনে যত্রতত্র গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কারখানা, যা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে ঘিঞ্জি এলাকা, অন্যদিকে এসব কারখানায় যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে লোকজন বাস করছেন, তাদের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের রাজধানীর উত্তরা জসীমউদ্দিন রোডে ঢাকা ময়মনসিংহ রোড বিআরটি ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় ক্রেন থেকে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের যাত্রীরা কাওলা থেকে সাভার যাচ্ছিলেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় ২ শিশু প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে এছাড়া এই ঘটনায় ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে দেশ ২টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। একটি হল পরিবারতন্ত্র আর অন্যটি হল দুর্নীতি। রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বর্তমানে দেশ ২টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক হলো পরিবারতন্ত্র, ২ হলো দুর্নীতি। এই উভয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে, দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বজন পোষণ এবং দুর্নীতিমুক্ত করতে হবে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে আজ সোমবার দেশবাসীর উদ্দেশ্যে রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন। তিনি বলেন, অনেকে দুর্নীতিতে যুক্ত থাকায় জেলে রয়েছে, তাও তাদের আলোচনা চলছে। দুর্নীতি গ্রস্তদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে হবে। দেশের টাকা লুট করে লুকিয়ে রাখা হচ্ছে, তাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রভাবশালীরাও বাঁচতে পারবেন না। যারা ব্যাংকের সম্পত্তি নিয়ে পালিয়েছিল তারা জেলে, যারা লুট করেছে তাদের সমস্ত সম্পদ ফেরাতে হবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি আজ বলেন,
সবথেকে বেশি টাকা লুট হয়েছে ব্যাংক থেকে, সবথেকে বেশি। ভারতবর্ষে মোদীর আমলে মাত্র ২টো পরিবার সবথেকে বেশি পয়সা কামিয়েছে। তাদের জন্য মোদীর দরজা খুলে রেখেছে, ভারতবর্ষকে লুট করার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আজ যখন স্বাধীনতার ৭৬তম বছর পালিত হচ্ছে, তখন মোদীর উচিত হয়নি আজকের দিনে নতুন করে ইলেকশনের প্রচার শুরু। এটা কিছু না, এটা ইলেকশনের প্রচার। অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে জিততে চায় প্রধানমন্ত্রী হতে চায়।
বলছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী আজ বলেন, আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ। ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হবে ভারত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার আত্মমগ্ন সরকার, তারা নিজেদের স্বার্থে ইতিহাস বিকৃত করতে চাচ্ছে। তিনি আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, গত 75 বছর ধরে দেশের উচ্চশিক্ষিত এবং উচ্চ মেধাসম্পন্ন ভারতীয়রা দেশকে নেতৃত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সরকার এদের অবদানকে খাটো করে দেখাতে চাইলে কংগ্রেস তা সহ্য করবে না। ছয় বছরের বেশি সময় পর কুয়েত ইসলামী প্রজাতন্ত্র ইরানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। 2016 সালে ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর কুয়েত তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে শনিবার কুয়েতের রাষ্ট্রদূত বদর আবদুল্লাহ আল মুনাইক ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহণ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জাপানের শাসন থেকে উত্তর কোরিয়ার স্বাধীন হওয়ার বার্ষিকী উপলক্ষে দেশটির নেতা কিম জং উনকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট পুতিন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA আজ এ খবর দিয়েছে। চিঠিতে পুতিন বলেছেন, ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের স্বার্থেই প্রয়োজন। এমন সম্পর্ক কোরীয় উপদ্বীপ এবং উত্তর ও পূর্ব এশিয়ার পুরো অংশে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে মানবীয় বিপর্যয় ও নিরাপত্তাহীনতার জন্য আমেরিকার 20 বছরের দখলদারিত্বই দায়ী, এই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেছেন, আমেরিকা 20 বছর ধরে আফগানিস্তান দখল করে দেশটির অবকাঠামো ধ্বংস করেছে এবং ব্যাপকভাবে মানুষ হত্যা করেছে। হাসান কাজেমি কোমি এক সাক্ষাৎকারে আজ একথা বলেন। তিনি বলেন, মার্কিনিরা আফগানিস্তানে এমন একটি সরকার গঠন করেছে যারা ছিল অদক্ষ, অনভিজ্ঞ এবং আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত। আমেরিকানরা আফগানিস্তানে একটি পেশাদার সেনাবাহিনীও গঠন করতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন। একটি সরকার এবং একটি সেনাবাহিনী অঙ্গাঙ্গীভাবে জড়িত, কিন্তু সেরকম বাহিনী গড়তে না দিয়ে আমেরিকা তাদের সেনাবাহিনীর উপস্থিতি জায়েজ করার চেষ্টা চালিয়েছে। আফগানিস্তান সরকারকে এভাবেই আমেরিকানদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তোলার চেষ্টা চালিয়েছে তারা। প্রেসিডেন্টের এই বিশেষ প্রতিনিধি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য আমেরিকাই দায়ী। দেশটিতে যে নতুন করে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে, বিগত 20 বছর ধরে তারাই এর ক্ষেত্র তৈরি করেছে। মার্কিনিরা কোথাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। আফগানিস্তান থেকে মার্কিনিদের পলায়নের পরও সবাই দায়েশের আবির্ভাব প্রত্যক্ষ করেছে। আমেরিকার সহযোগিতায় দায়েশ বাহিনীর কর্মকর্তারা চোরাই পথে সিরিয়া, ইরাকের বিভিন্ন দুর্গম এলাকায় লুকিয়ে রয়েছে। সেসব এলাকা থেকে তাদেরকে আফগানিস্তান এবং ইয়েমেনে পাঠানো হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকার টুইন টাওয়ারে হামলার অজুহাতে আফগানিস্তানে হামলা চালায় জর্জ বুশ। তার পরবর্তী 20 বছরে আফগানিস্তানে দারিদ্র, নিরাপত্তাহীনতা আর মাদকদ্রব্য উৎপাদনই সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। 20 বছরে আফগানিস্তানের প্রায় 10% মানুষ মাদকাসক্ত হয়েছে। এদিকে দেশটির জনগণের অবস্থা খুবই খারাপ। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা আফগানিস্তানের সামাজিক, অর্থনৈতিক এবং মানবীয় বিপর্যয়ের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। তালেবান সরকার দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম না হওয়ায় দায়েশ এখন দেশটিতে বিশেষ করে শিয়াদের উপর হামলা বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের এই করুণ পরিস্থিতির জন্য আমেরিকার ২০ বছরের দখলদারিত্বকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্টের এই আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায় লোকসানের ক্ষেত্র চিহ্নিত করতে দেশের সব সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র অডিট করার উদ্যোগ নিয়েছে বিইআরসি। এর জন্য একটি প্রবিধানমালার খসড়া প্রস্তুত করে সংশ্লিষ্ট সব সংস্থাকে মতামত দিতে বলা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায় লোকসানের ক্ষেত্র চিহ্নিত করতে দেশের সব সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র অডিট করার উদ্যোগ নিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। ইতিমধ্যে এজন্য একটি প্রবিধানমালার খসড়া প্রস্তুত করে সংশ্লিষ্ট সব সংস্থাকে এর উপরে মতামত দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশে 152টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে 25,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে সরকারের। কিন্তু অভিযোগ রয়েছে, বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করলে সরকারের শত শত কোটি টাকা লোকসান হয়। এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয়। এ কারণে অডিটর নিয়োগ করে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করেছে, দেশে 3টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে 390 কোটি টাকা। এদের 2টি কয়লাভিত্তিক আর 1টি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ প্রকল্পে ভূমি ক্রয় ও অধিগ্রহণ সহ নির্মাণের নানা পর্যায়ে দুর্নীতি খুঁজে পেয়েছে সংস্থাটি। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর হাসিবুর রহমান রেডিও তেহরানকে বলেন,
আমাদের এখানে এমন বিদ্যুৎ কেন্দ্র আছে যেটার এফিসিয়েন্সি হয়তো 20% বা 25% মাত্র, আবার এমন বিদ্যুৎ কেন্দ্র আছে যার এফিসিয়েন্সি হচ্ছে 55%। তার মানে যেটার এফিসিয়েন্সি বেশি সেটা যে গ্যাস পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে, আরেকটা বিদ্যুৎ কেন্দ্র একই গ্যাস পুড়িয়ে তার অর্ধেকের চাইতেও কম বিদ্যুৎ উৎপাদন করছে। বছরে যে আপনার 365 দিনের 24 ঘন্টায় 8,760 ঘন্টা হয়, এই পুরো 8,760 ঘন্টা একটা বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু আসলে অ্যাভেলেবল থাকে না। একটা বিদ্যুৎ কেন্দ্রের অ্যাভেলেবিলিটি কত সেটা আমাদের এখানে কোনো প্রপার মানে ট্রান্সপারেন্ট ডাটা আসলে নেই। ডাটা ডেফিনেটলি আছে, কিন্তু এটা নিয়ে কোনো ট্রান্সপারেন্ট কোনো অডিট হয় না। কারণ যে বিদ্যুৎ কেন্দ্র বছরের মানে অ্যাভেলেবিলিটি যা 70%, সেই বিদ্যুৎ কেন্দ্রে আমরা যে ক্যাপাসিটি চার্জ দেব, আর যে বিদ্যুৎ কেন্দ্রের অ্যাভেলেবিলিটি 95%, তার ক্যাপাসিটি চার্জ তো এক হওয়া উচিত না।
এ প্রসঙ্গে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দিয়ে রেন্টাল ও কুইক রেন্টাল সহ শতাধিক প্রকল্প উৎপাদনে আনা হয়, এগুলো থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ মেলেরই চাহিদা না থাকায় এসব কেন্দ্র প্রায় বন্ধ থাকে, বসে বসে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আবার সরকারি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে। এতদিনে ব্যয়বহুল এসব প্রকল্প থেকে বেরিয়ে আসার কথা থাকলেও নানা অজুহাতে রেন্টাল ও কুইক রেন্টালের চুক্তির নবায়ন করা হচ্ছে বারবার। তিনি বলেন, অডিটর নিয়োগ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি কাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, হে মানুষ, দুনিয়ার মোহ থেকে দূরে থাকো, কারণ এটাই হচ্ছে সকল বিচ্যুতির কারণ, সকল বিপদের দরজা, সকল ফেতনার সঙ্গী এবং সকল ভোগান্তির কারণ।
আমরা সবাই যেন দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন শামীম উদ্দিন শ্যামল। তিনি লিখেছেন, আমি ফেসবুক লাইভের পাশাপাশি মাঝে মাঝে ওয়েবসাইট থেকে রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি। রেডিও তেহরান মানে শ্রোতা বান্ধব, প্রচণ্ড শ্রোতাপ্রিয়, বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ একটি কণ্ঠস্বর। শ্রোতাদের মূল্যায়ন ও চাহিদার কথা হয়তো এমনভাবে কোনো বেতার গুরুত্ব দেয় না। শ্রোতাদের প্রতি ভালোবাসা আর সকলকে একইভাবে মূল্যায়ন করা হয় এই মাধ্যমে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শামীম উদ্দিন শ্যামল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পর ভারত থেকে আসা একটি মেইল চেক করছি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এটি পাঠিয়েছেন
মনীষা রায়, তাই না?
একদম ঠিক বলেছেন, মেখলিগঞ্জ মানেই মনীষা রায়।
তো কি লিখেছেন এ শ্রোতাবন?
তিনি লিখেছেন, 14 জুলাই প্রচারিত রংধনু আসর শুনে খুব ভালো লাগলো। এদিন এই আসরে একটি রূপকথার গল্প খুব সুন্দরভাবে উপস্থাপন করেন আক্তার জাহান দিদি ভাই এবং গাজী আব্দুর রশিদ ভাই। সাত বোন ও সাত নেকড়ের গল্পটি শুনে হৃদয় ভরে গেল, পরিবারের সবাইকে নিয়ে দারুণ উপভোগ করলাম। শেষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ছোট্ট সোনামণি তানিমণির গাওয়া গানটিও খুবই ভালো লেগেছে।
মনীষা দিদির আরেকটা মেইল আমার হাতে রয়েছে, এতে তিনি একটি গান শুনতে চেয়েছেন।
আচ্ছা, তো কোন গানটি শুনতে চেয়েছেন তিনি?
সময় গেলে সাধন হবে না, বিখ্যাত এই লালন গীতিটি তিনি শুনতে চেয়েছেন।
ঠিক আছে, আজকের আসরের শেষ দিকে গানটি বাজিয়ে শোনানোর ইচ্ছে আমাদের রয়েছে। তো বোন মনীষা রায়, নিয়মিত ইমেইল করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘের সভাপতি নজরুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি গত 14 জুলাই তারিখে প্রচারিত রংধনু আসরটির প্রশংসা করেছেন। লিখেছেন, ওই দিনের অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর। অনুষ্ঠানের রূপকার আশরাফুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটির বেশিরভাগ সময় জুড়ে ছিল চীনের রূপকথার একটি গল্প কাহিনী, সাত বোন ও সাত নেকড়ের কাহিনী। যদিও এটা বাচ্চাদের কাহিনী, তবু আমার খুবই ভালো লেগেছে। গল্প শুনতে শুনতে কল্পনার পাখায় ভর করে কৈশোরে ফিরে গিয়েছিলাম। গল্পটির শিক্ষা হল, স্বার্থপর ব্যক্তি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে, একতাই বল। একতাবদ্ধ ব্যক্তিরাই বিপদমুক্ত থাকে।
সবশেষে শ্রোতাবন্ধু জানিয়েছেন, রেডিওতে ইদানিং অনুষ্ঠান ভালোই শোনা যাচ্ছে, সবাইকে অনুরোধ করব রেডিওর অনুষ্ঠান শুনতে, তাহলে হয়তো কর্তৃপক্ষ রিসিপশনের মান নিয়ে বিচার বিশ্লেষণ করে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।
নজরুল ভাই একদম ঠিক বলেছেন, শ্রোতাবন্ধুরা শ্রবণমান রিপোর্ট পাঠালে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তা আমাদের সহায়ক হয়। তো নিয়মিত অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট ও মতামত ভিত্তিক ইমেইল পাঠানোর জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এসএম নাজিমুদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি। লিখেছেন, বর্তমান যুগে নানা ঘটনার প্রেক্ষিতে প্রাসঙ্গিক বিষয় হিসেবে নানা ইতিবাচক ও নেতিবাচক সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তাতে একদিকে যেমন আছে সত্য ঘটনার বিবরণ, অন্যদিকে আছে নানা ফেক নিউজ ও একপেশে সংবাদ পরিবেশনের অপচেষ্টা। এসব কারণে এখন আমরা গতানুগতিক মিডিয়া অর্থাৎ রেডিও ও খবরের কাগজের উপর নির্ভর করে থাকি নির্ভরযোগ্য সংবাদের আশায়। রেডিও তেহরানও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
নাজিমুদ্দিন ভাই তার চিঠিতে একটি প্রস্তাবও দিয়েছেন, লিখেছেন, আমার জানতে ইচ্ছে করছে ইরানের সংখ্যালঘুরা কি কি সুবিধা ও অধিকার ভোগ করে থাকে, ইরানের সংখ্যালঘুরা কেমন আছেন, রাষ্ট্রই বা তাদের জন্য কি করছে, এমন একটি আলোচনা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে শুনতে চাই।
নাজিম ভাইয়ের প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। তো সমসাময়িক বিভিন্ন ইস্যুতে এবং রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত মতামত পাঠানো জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে আলী আহমেদ আরিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। 7 জুলাইয়ের পুরো অনুষ্ঠান শোনার পর তিনি চিঠিটি লিখেছেন, আমি বরং তার চিঠির মূল কথাগুলো পড়ে শোনাচ্ছি। আরিফ ভাই লিখেছেন, 7 জুলাইয়ের বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পর ইমাম বাকির আলাইহিসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। সবশেষে কোরআনের আলো অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে।
আরিফ ভাই নিয়মিত ইমেইল পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রেডিও তেহরানের পক্ষে কথা বলেন। আশা করি অন্যরাও এভাবে আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক শ্রোতা বন্ধুর সঙ্গে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার সঙ্গে পরিচিত হওয়া যাক।
জি, আমার নাম তাজির উদ্দিন, দেশের বাড়ি মৌলভীবাজার জেলা বড়লেখা থানা, গ্রামের নাম মদিকুনা। আমি বর্তমানে আছি ইমারতে ফজিরা সিটিতে আছি। আমি প্রায় 21 বছর যাবত এখানে আছি।
ভাই তাজির উদ্দিন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও শোনেন এবং রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কিভাবে?
যখন আমি এদেশে আসি তখন তো এদেশে এরকম স্মার্টফোন ছিল না, তখন রেডিওতেই শুনতাম, রুমের মানুষ শুনতো। যখন সময় পাইতাম তখন এদেশে আমি শুনতাম, আমার ভালো লাগত। 2013 সাল থেকে আমি স্মার্টফোন কিনি, আর ওই স্মার্টফোনের মাধ্যমে তখন আমি যে রেডিও তেহরানের একটা পেজ আছে, তখন আমি এখানে দেখি নানান ধরনের সংবাদ লেখালেখি, এগুলো আমি দেখি, তখন আমার একটা উৎসাহ হয়, তখন থেকে আমি সংবাদটা শুনি আর কি।
রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে এবং কেন ভালো লাগে?
সবগুলো আমার ভালো লাগে, যেমন বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত বা রংধনু আসর, সবগুলা অনুষ্ঠান আমার ভালো লাগে শুনতে, আমার অনেক ভালো লাগে। সত্যের সঙ্গে সবসময় ইরানের এই সংবাদটা, যে সত্যের সঙ্গে সবসময় এটা তুলে ধরে যে ফিলিস্তিনের মানুষের দুর্ভোগের, সিরিয়ার মানুষের উপর নির্যাতন, নির্যাতন, এরকম সব যত দেশে মুসলমান দেশের উপরে অত্যাচার হচ্ছে, এগুলো সবগুলো এই সংবাদের মাধ্যমে তুলে ধরা হয়, এই জন্য আমার খুব ভালো লাগে।
রেডিও তেহরান শোনার কারণে আপনার মনে ইরান সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা জন্মেছে, তো ইরান সম্পর্কে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন।
সবসময় ইরান এরকম কথা বলে অন্যায়ের বিরুদ্ধে, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অনেক সময় তারা প্রতিবাদ করে, অন্য কোন মুসলমান দেশ এর কোন প্রতিবাদই করে না সামনাসামনি।
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
সবসময় এই রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান যেন সত্য তুলে ধরে, এটাই আমার প্রত্যাশা।
তো ভাই তাজির উদ্দিন, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া থেকে হারুনুর রশিদ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, স্বার্থের দাঁড়িপাল্লায় যখন মাপা হয় সবকিছু, তখন বিবেক ঘুমিয়ে যায়। মানবিকতা ও মনুষ্যত্ববোধের দরজায় যখন কড়ানারে বিবেকহীনতার ধারাপাত, তখন অন্যায় বেড়ে যায় সমাজে, রাষ্ট্রে তথা সমগ্র বিশ্ব পরিমণ্ডলে। মানুষ বেপরোয়া হয়ে ওঠে অন্যায়ের সংস্কৃতিতে। আর এই লাগামহীন অস্থির সময়ে আমি ন্যায়, সাম্য ও মানবতার পক্ষে থাকতে চাই বলে সঙ্গী করে নিয়েছি IRIB-কে। আমি মনে করি সমগ্র বিশ্বে মজলুম ও নিপীড়িত মানুষের একমাত্র ভরসা ও বিশ্বস্ততার প্রতীক IRIB তথা রেডিও তেহরান।
আচ্ছা হারুন ভাই, কি আমাদের সুনির্দিষ্ট কোনো অনুষ্ঠানের কথা বলেছেন?
হ্যাঁ, তিনি তিনটি অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। অনুষ্ঠানগুলো হল আদর্শ মানুষ গড়ার কৌশল, কোরআনের আলো এবং রংধনুর আসর।
ভালো লাগার অনুষ্ঠানগুলোর নাম উল্লেখ সহ রেডিও তেহরান সম্পর্কে বরাবরের মতোই চমৎকার মূল্যায়নের জন্য হারুনুর রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। এতে তিনি রংধনু আসর সম্পর্কে মতামত জানিয়েছেন। লিখেছেন, গত 21 জুলাই তারিখে সবার সাথে নিবিড়ভাবে উপভোগ করলাম শিশু কিশোরদের মনোরঞ্জনের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর। অনুষ্ঠানটিতে শুধু বিনোদনের পসরাই ছিল না, ছিল ইসলামের অতীত ও ঐতিহ্যের এক চিরন্তন সাক্ষী। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আলাইহিসসালামের বীরত্ব ও মহানুভবতা সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এছাড়া হযরত আলীর গৌরব গাথা নিয়ে সুন্দর একটি ফার্সি গান প্রচার করা হয়, যার ভাবার্থ শুনে সত্যি হৃদয় শীতল হয়েছে।
একই অনুষ্ঠানের প্রশংসা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধানচন্দ্র শ্যানল। তিনি লিখেছেন, ইতিহাসভিত্তিক সত্য ঘটনা অবলম্বনে পরিবেশিত অনুষ্ঠানটি যথেষ্ট জ্ঞানবর্ধক।
ভাই আব্দুল সালাম সিদ্দিক ও বিধানচন্দ্র সেনালের মতামত জেনে খুব ভালো লাগলো। আশা করি এভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার জন্য অনেকেই আমাদের কাছে লেখা পাঠিয়েছিলেন। আমরা সেসব লেখা থেকে আজ একজনের লেখা তুলে ধরব। এ লেখাটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর থানার পুরান তাহিরপুরের শ্রোতা মোহাম্মদ সাইফুল ইসলাম থানদার। তিনি লিখেছেন,
1990 সালের আগস্ট মাসে আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনা শুরু করি এবং ওই মাসেই প্রথম চিঠি লিখি, যার প্রতিউত্তরে রেডিও তেহরানের খামে আমার স্থায়ী ঠিকানায় প্রথম চিঠি এসেছিল 1990 সালের 10 অক্টোবর। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সন্ধান পাওয়ার ক্ষণটি এবং আমাকে দেয়া রেডিও তেহরানের নিজস্ব খামের চিঠিটি আজও আমার কাছে স্মরণীয় সুখস্মৃতি হয়ে আছে। প্রথম চিঠির উত্তর পাওয়ার পর থেকে রেডিও তেহরান শোনা ও সেখানে চিঠি লেখা আমার নেশায় পরিণত হয়েছিল। এখনও রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনাই আমার ভাটা পড়েনি এতটুকুও।
সাইফুল ইসলাম থানদার ভাইকে ধন্যবাদ চমৎকার লেখাটির জন্য।
শ্রোতা বন্ধুরা, আমাদের প্রযোজিকা হাত নেড়ে জানিয়ে দিচ্ছে যে আমাদের হাতে আজ আর সময় নেই। আপনারা কুমার বিশ্বজিতের কণ্ঠে শ্রোতাগণ মনীষা রায়ের অনুরোধের গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না, দিন থাকিতে কেন সময় গেলে সাধু হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হবে
গান সহ শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, মার্কিন মুদ্রার জোর কোথা থেকে আসে? দৈনিক প্রথম আলো। টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দৈনিক কালের কণ্ঠ। শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দৈনিক ইত্তেফাক। শিক্ষা প্রতিষ্ঠানেই টিকা পাবে শিশুরা, স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। বাড়ছে নিত্যপণ্যের দাম, দেখার কেউ নেই, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, গান্ধী নেহরুকে অপমান করে দেশের ইতিহাস বিকৃত করছে কেন্দ্র, মোদির পাল্টা সোনিয়া, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মহাত্মা গান্ধী, নেতাজি, আম্বেদকরের সঙ্গেই সাভারকরের নাম নিলেন প্রধানমন্ত্রী, দৈনিক আজকাল। দিদি জানে আমি নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে খুশি অনুব্রত, দৈনিক সংবাদ প্রতিদিন।
এবং আমি মুজাহিদুল ইসলাম। শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মার্কিন মুদ্রার জোর কোথা থেকে আসে, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। বলা হচ্ছে, চলমান উচ্চ মূল্যস্ফীতি ডলার বাহিত, 2021 সালের মাঝামাঝি সময় থেকেই এর সূত্রপাত। করোনা মহামারী মোকাবিলায় মার্কিন সরকার সেদেশের জনগণকে বিপুল পরিমাণ প্রণোদনা দিয়েছে। এই অর্থের যোগান নিশ্চিত করতে তারা যেমন বিপুল পরিমাণ ঋণ দিয়েছে, তেমনি ফেডারেল রিজার্ভ বিপুল পরিমাণ মুদ্রা ছেপেছে, আর সেই ডলারের হাত ধরে মূল্যস্ফীতি দেশে দেশে ছড়িয়ে পড়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্র আগের কয়েক দশকের তুলনায় অনেক বেশি ডলার ছেপেছে, 18 ট্রিলিয়ন বা 18 লাখ কোটি ডলার। অতিরিক্ত ডলারের কারণে সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে মূল্যস্ফীতি। অনেকের অভিযোগ, ইউক্রেনে যুদ্ধ বাঁধিয়ে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি বিদেশে রপ্তানি করেছে। গোদের ওপর বিস্ফোরার মতো এসেছিল কোভিড বিপর্যয়। মন্দার কারণে গরিব দেশগুলোর রপ্তানি আয় কমে গিয়ে তাদের অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা সৃষ্টি হয়েছে, আর তাতে বাড়ছে ডলারের দাম, বাড়ছে আমদানি করা পণ্যের দাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল 11:36 টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। 11:55 জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল অনার গার্ড প্রদান করেন। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
খবরে লিখেছে, জ্বালানি তেলের আগুনে পুড়ছেন সাধারণ মানুষ, হু হু করে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। চাল ডাল তেল মাছ মাংস পেঁয়াজ মরিচ সহ সব ধরনের সবজি কিনতে ক্রেতার নাভিশ্বাস। এর মধ্যে একদিনের ব্যবধানে আরও 5 টাকা বেড়ে প্রতি হালি ডিম 55 টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি আরও 10 টাকা বেড়ে ঠেকেছে 220 টাকায়। আয়ের সঙ্গে ব্যয় সামলাতে না পেরে মানুষ এখন দিশেহারা, নিদারুণ কষ্টে আছেন তারা, সংসার সামলাতে হাত পড়েছে সঞ্চয়ে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা ইচ্ছে মতো প্রতিটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলেও তা দেখার যেন কেউ নেই। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের হুঁশিয়ারি কানেই নিচ্ছেন না ব্যবসায়ীরা। মনিটরিং এবং সমন্বয়ের অভাবে সব কিছুর দাম পাগলা ঘোড়ার মতো বেড়ে চলেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা আরো কঠিন হয়ে পড়বে।
দৈনিক নয়াদিগন্ত লিখেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, 5-11 বছরের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। তিনি বলেন, শিশুদের এই টিকা কর্মসূচি পরিচালিত হবে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে, সেখানকার স্কুলগুলোতে আমরা টিকা দেব। ইতোমধ্যেই কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, শিশুরা যেন সঠিক সময়ে কেন্দ্রে এসে টিকা দেয়, টিকা কেন্দ্রে এসে যেন শিশুরা বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহিদ মালিক বলেন, দেশে 5-11 বছর বয়সী 2,20,00,000 শিশু আছে। এই শিশুরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের হিসাবে নেওয়া হয়েছে। ভাসমান হোক আর স্কুলে না পড়া হোক, সব শিশুই টিকা পাবে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজারের খবরে লিখেছে, স্বাধীনতা দিবসের ভাষণে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো রাজনৈতিক দলের নাম না করেই তিনি বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি পরিবারের জন্যই করা হয়, সেখানে দেশের স্বার্থ দেখা হয় না। মোদীর এই বক্তব্যের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী একটি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, যদি কেউ মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুর মতো স্বাধীনতা সংগ্রামের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তবে জাতীয় কংগ্রেস তা সহ্য করবে না। দেশের স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন সোনিয়া। তাতেই তিনি অভিযোগ করেন, কেন্দ্র তাদের রাজনৈতিক মতাদর্শের স্বার্থমূলক প্রচারের জন্য কংগ্রেসের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে চায়। দেশের জন্য তারা যা যা করেছেন সেই অবদানকে খাটো করে দেখতে চায়। তারপরই সোনিয়া সরাসরি বলেন, কংগ্রেস গান্ধী নেহরু আজাদ প্যাটেলদের অপমান সহ্য করবে না।
দৈনিক আজকাল লিখেছে, রীতি মেনে আজ স্বাধীনতা দিবসের সকালে কেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণেই মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে নাম করলেন বিনায়ক দামোদর সাভারকরের। ব্রিটিশ শাসন উচ্ছেদ করতে যারা লড়েছিলেন তাদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন মোদী। তিনি বলেন, দেশের নাগরিকরা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, আম্বেদকর, বীর সাভারকরের কাছে কৃতজ্ঞ, তারা কর্তব্যের পথে চলে প্রাণ দিয়েছিলেন। মোদী বলেন, ব্রিটিশ শাসনের ভীত কাঁপিয়ে দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল। ভারতের জনগণ এদের কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন এবং দেশ গড়তে সাহায্য করেছিলেন তাদের সেলিব্রেট করার দিন হল স্বাধীনতা দিবস।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, রবিবার বেহালা থেকে অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। আর দলনেত্রীর এই বার্তা পেয়েই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল আইনজীবীকে জানালেন, জানতাম দিদি পাশে থাকবেন, বর্তমানে নিজাম প্যালেসই ঠিকানা অনুব্রত মণ্ডলের। সোমবার সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। এরপর আইনজীবী জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনেকটাই চাঙ্গা করেছে অনুব্রতকে। এদিন আইনজীবীর কাছে বীরভূমের কেষ্ট দাবি করেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি নির্দোষ। পাশাপাশি জানান তিনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকবেন, দিদি পাশে থাকায় খুশি অনুব্রত।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনিদের গুলিতে আহত পাঁচজনই মার্কিন নাগরিক। বাংলাদেশে আজ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দেশের সর্বত্র বঙ্গবন্ধুর সমাধি প্রতিকৃতি ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ। Thank you.